রেইন ড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায় প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম তার বাইয়াত গ্রহণের প্রসঙ্গে, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অন্যায়ভাবে সেই ফিতনাবাজ ব্যক্তিরা অবরুদ্ধ করল এবং তাকে শহীদ করে দিল। সেই সংকটময় পরিস্থিতিতে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম তারা ঐক্যমতের ভিত্তিতে আলীকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন এবং তার কাছে বায়াত প্রদান করলেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন প্রদেশ থেকে আলীর কাছে বায়াত প্রদান করা হচ্ছিল, কিন্তু শামের বা সিরিয়ার পরিস্থিতি ছিল ভিন্ন। সেখানে আমির হিসেবে নিযুক্ত ছিলেন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ওসমানের গোত্র বনু উমাইয়ার সদস্য এবং তার আত্মীয়। আত্মীয়তার সূত্রে তিনি ওসমানের রক্তের বদলা এবং প্রতিশোধ দাবি করছিলেন। তিনি ইস্তিহাত করলেন যে প্রথমে ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করতে হবে, ওসমানের রক্তের বদলা গ্রহণ করতে হবে, এরপর তিনি বায়াত প্রদান করবেন। একাধারে কয়েক মাস পর্যন্ত আলী অপেক্ষা করেছেন, কিন্তু তখনও পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত প্রদান করছিলেন না। এবং প্রথম পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে কয়েক মাস পর অর্থাৎ সফর মাসে যখন একজন প্রতিনিধিকে পাঠিয়ে দেওয়া হলো, সেই প্রতিনিধি একটি খালি চিঠি বা ব্ল্যাঙ্ক চিঠি নিয়ে মদিনায় এসে উপস্থিত হলো। আলী তখন জানতে চাইলেন যে এটা কি। তখন সেই ব্যক্তি নিরাপত্তা প্রার্থনা করলো এবং বলল, আমি শামের মসজিদে মিম্বারের নিচে ওসমানের রক্তমাখা জামার নিচে 60,000 যোদ্ধাকে ক্রন্দনরত অবস্থায় দেখে এসেছি এবং তারা কিছুতেই হত্যাকারীদের উপর হদের শাস্তি কার্যকর করা ছাড়া সন্তুষ্ট হবে না। অর্থাৎ তখনও পর্যন্ত তারা প্রথমে হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা, এরপর বায়াত প্রদান করা, এই বিষয়ের উপরে অটল ছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ওসমানের রক্তের থেকে নিজেকে পবিত্র ঘোষণা করছি। তৎকালীন পরিস্থিতির একটি বাস্তবতা ছিল, যারা ফিতনাবাজ ব্যক্তি তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য সেই ঘোলাটি পরিস্থিতির সুযোগ নিয়ে আলীর বাহিনীর সাথে মিশেছিল। তারা পৃথক হচ্ছিল না এবং নিজ নিজ অঞ্চলে ফেরত যাচ্ছিল না। ফিতনাবাজদের এই ধরনের প্রকাশ্য উপস্থিতি উভয় বাহিনীর জন্যই, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী এবং শামের বাহিনী, উভয় বাহিনীর জন্য একটি অস্বস্তির কারণ ছিল। আলীর বাহিনীতে বিভিন্ন ফিতনাবাজ ব্যক্তিদের প্রকাশ্য উপস্থিতি এটিও ছিল একটি অন্যতম কারণ, যে কারণে শামের লোকজন তারা বায়াত প্রদানে বিলম্ব করছিলেন এবং তাদের অনেকে বলেছিলেন যে যদি আমরা বায়াত প্রদান করি তাহলে তারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করবে, জুলুম করবে এবং ওসমানের রক্তের বদলা আর নেওয়া হবে না। এভাবে কয়েক মাস পর্যন্ত আলী অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই শামে রওনা হবেন এবং সেখানে গিয়ে তিনি মুয়াবিয়ার সঙ্গে আলাপ আলোচনা করবেন এবং যদি তিনি বায়াত প্রদান করতে নাও চান প্রয়োজনে তাকে বাধ্য করবেন। কেননা বৈধভাবে খলিফা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর সেখানে বায়াত না দিয়ে থাকা, এটা হচ্ছে সরাসরি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম তারা সর্বসম্মতভাবে আলীকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন এবং বায়াত প্রদান করেছেন। কাজেই আলী নিজের অবস্থান থেকে এটা বুঝলেন যে অবশ্যই শাম থেকে বায়াত গ্রহণ করতে হবে। এবং এভাবে যখন তিনি সকল প্রদেশ থেকে বায়াত গ্রহণ করবেন এবং পরিস্থিতি শান্ত হয়ে আসবে, সেই অবস্থায় তিনি ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করতে পারবেন এবং ফিতনাবাজদের নিজ নিজ ভূমিকা অনুসারে তাদের উপর উপযুক্ত শাস্তি এবং বিচার কার্যকর করতে পারবেন। এ প্রসঙ্গে পেছনের ঘটনা থেকে আমরা দেখতে পাই উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, তিনি ওসমানের রক্তমাখা জামা সহকারে বিশিষ্ট সাহাবি নুমান ইবনে বাশিরকে পাঠিয়ে দিলেন শামে মুয়াবিয়ার কাছে। উম্মে হাবিবা তিনি ছিলেন উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী, সহধর্মিনী এবং তিনি আরও ছিলেন আবু সুফিয়ানের কন্যা, অর্থাৎ তিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বনু উমাইয়ার সদস্য এবং উম্মুল মুমিনিন, উম্মে হাবিবা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা সকলেই ছিলেন বনু উমাইয়ার সদস্য। বিশিষ্ট সাহাবি আল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমানের রক্তমাখা জামা সহকারে শামে রওনা হয়ে গেলেন এবং কিছু বর্ণনা এসেছে যে সেই রক্তমাখা জামার সাথে ওসমানের স্ত্রী নাইলা বিনতু ফারাফিসা তার হাতের কাটা আঙ্গুলগুলো সেখানে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর যখন তিনি মুয়াবিয়ার কাছে পৌঁছালেন শামে, তখন শামের বড় মসজিদে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই রক্তমাখা জামাকে মেম্বরের উপর ঝুলিয়ে দিলেন। কখনও সেটাকে উপরের দিকে তুলে ধরছিলেন, কখনও সেটাকে নিচের দিকে নামাচ্ছিলেন। লোকেরা চতুর্দিক থেকে এসে জড়ো হলো, তারা ক্রন্দন করছিল এবং প্রতিশোধ গ্রহণের জন্য ওয়াদাবদ্ধ হল। তাদের মধ্যে জনৈক ব্যক্তি মুয়াবিয়াকে উদ্দেশ্য করে বলছিলেন, ওসমান ছিলেন আমাদের খলিফা, যদি আপনি তার হত্যাকারীদের উপর বিচার কার্যকর করতে পারেন তাহলে তা অবশ্যই কার্যকর করুন, অন্যথায় আপনি গভর্নরের পদ থেকে পদত্যাগ করুন। হারাম মাসে হারাম শহরে হারাম রক্তপাতের মাধ্যমে ফিতনা সৃষ্টি করে যেভাবে ওসমানকে ওসমান রাইতলানহর মতো ন্যায়সঙ্গত খলিফাকে হত্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে মুসলিমদের এই প্রতিক্রিয়া মোটেও অস্বাভাবিক কিছু ছিল না। মদিনার নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে, হারাম মাসের পবিত্রতা নষ্ট করা হয়েছে এবং অন্যায়ভাবে সেখানে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, বাইতুল মালের সম্পদ লুটপাট করা হয়েছে, ফলে মুসলিমরা ক্ষিপ্ত হবে, এটাই ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং সেখানে শামের লোকজন সে সকল হাদিসগুলোকেও স্মরণ করছিলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ওসমানকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হবে এবং তিনি থাকবেন হকের উপরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বানু উমাইয়া সদস্য হওয়ার কারণে আত্মীয়তার খাতিরে তিনি ওসমানের রক্তের বদলা দাবি করছিলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা প্রদান করি, অর্থাৎ কিসাস বা রক্তের বদলা দাবি করার ক্ষমতা প্রদান করি। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হিসেবে বায়াত গ্রহণ করলেন সেই অবস্থায় তিনি শামের গভর্নরের পদ থেকে মুয়াবিয়াকে অপসারণ করতে চেয়েছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দীর্ঘ সময় অর্থাৎ প্রায় 22 বছর ধরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের পূর্ণ সময় ধরে তিনি শামের আমির বা গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে আবদুল্লাহ ইবনে ওমরকে সেখানে নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি অপারগতা প্রকাশ করলেন এবং সেই পদ গ্রহণ করলেন না। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু সাহল ইবনে হুনাইফকে সেখানে পাঠিয়ে দিলেন, কিন্তু শামের সীমান্ত থেকে তিনি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলেন। শামের সীমান্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অশ্বারোহী বাহিনীর প্রধান হাবিব ইবনে মাসলামা আল ফিহরি তিনি ছিলেন এবং তিনি বললেন, যদি ওসমান আপনাকে নিযুক্ত করে থাকেন তাহলে আপনাকে আমরা সুস্বাগতম জানাই, কিন্তু যদি অন্য কারো মাধ্যমে আপনি এখানে প্রেরিত হয়ে থাকেন তাহলে আপনি ফেরত চলে যান। এভাবে সাহল ইবনে হুনাইফ তিনি শামের সীমান্ত থেকে আবার মদিনায় ফেরত চলে আসলেন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেখানে খিলাফতের কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়নি, বরং তাদের মধ্যে উভয়ের দাবি ছিল এক, সেটা ছিল ওসমানের হত্যাকাণ্ডের বিচার কার্যকর করা, কিন্তু দুইজন বিষয়কে দুইভাবে দেখছিলেন। মুয়াবিয়া চাইছিলেন প্রথমে হত্যাকাণ্ডের বিচার, এরপরে বায়াত প্রদান করা, আর ওদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার ভেতরে থাকার কারণে সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখে তিনি বুঝেছিলেন যে এই বিশৃঙ্খল অবস্থায় বিচার কার্যকর করার উপযুক্ত পরিবেশ নেই, কাজেই পরিস্থিতি শান্ত হোক, এরপরে যখন তিনি সকল প্রদেশ থেকে বায়াত পাবেন, পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব অর্জন করবেন, সেই অবস্থায় তিনি ধীরে ধীরে ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর করতে পারবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজস্ব ইস্তিহাদ করেছিলেন এবং এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্মরণ করতে পারি যে ইস্তিহাদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে একটি পুরস্কার লাভ করেন, আর ইস্তিহাদ করার পর যদি কেউ সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে দুইটি পুরস্কার লাভ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে মদিনা থেকে শামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং বসরার দিকে রওনা হওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না, কিন্তু মধ্যবর্তী সেই ঘটনাসমূহের কারণে তিনি গন্তব্য পরিবর্তন করে কুফা হয়ে বসরার দিকে রওনা হতে বাধ্য হয়েছিলেন। বসরার ঘটনা সমাপ্ত হওয়ার পর তিনি শামের দিকে মনোযোগ প্রদান করলেন এবং বাহিনী সহকারে সেদিকে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি মিশরে তার গভর্নর কাইস ইবনে সাদ তার কাছে পত্র পাঠিয়ে জানিয়ে দিলেন লোকেদেরকে জড়ো করতে এবং তাদেরকে একত্রিত হতে। এভাবে কুফাতে আবু মুসা আল আশারি এবং ওসমান ইবনে হুনাইফের কাছেও অনুরূপ নির্দেশনা পাঠালেন। লোকেদেরকে একত্রিত করা হচ্ছিল এবং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছিল। যারা খলিফার আনুগত্য করছে না এবং তার কাছে বায়াত প্রদান করছে না তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আলী দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, কিন্তু এর মাধ্যমে মুসলিমদের মধ্যে যে আন্তঃসংঘাত এবং বিভক্তি সৃষ্টি হওয়ার একটি আশঙ্কা সেটা দেখে অনেকেই আলীকে সাবধান করেছিলেন। যেমন হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি আলীর কাছে আসলেন এবং বললেন, হে আমার পিতা, আপনি এই ধরনের অভিযানে যাবেন না, কারণ এর মাধ্যমে মুসলিমদের রক্তপাত হবে এবং তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সাহাবি জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি তাকে পাঠালেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। জারির ইবনে আবদুল্লাহ তিনি হামাদান প্রদেশের গভর্নর ছিলেন। ওসমান রাইতলানহর খিলাফতের সময় থেকে সেখানে তিনি নিযুক্ত ছিলেন। তিনি নিজে থেকেই আলী রাইতলানহর কাছে এসে বললেন, আমি মুয়াবিয়ার কাছে যেতে ইচ্ছুক। ইয়া আমির আল মুমিনিন, আমার এবং মুয়াবিয়ার মধ্যে সুসম্পর্ক রয়েছে, বন্ধুত্ব রয়েছে, কাজেই আমি তার কাছ থেকে বাইয়াত এনে দিতে পারি। সেই অবস্থায় আলীর বাহিনীতে থাকা ফিতনাবাজদের মধ্যে অন্যতম একজন প্রধান ব্যক্তি আল আশতার আন নাখাবি সে বলল, আপনি তাকে পাঠাবেন না। ইয়া আমির আল মুমিনিন, আমি ভয় করি যে সে মুয়াবিয়ার প্রতি অনুরক্ত বা মুয়াবিয়ার দিকে ঝুঁকে যাবে। আলী বললেন, তাকে যেতে দাও। এরপর তিনি জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে চিঠি সহকারে মুয়াবিয়ার কাছে পাঠিয়ে দিলেন এবং সেখানে উল্লেখ করা ছিল যে আনসার এবং মুহাজিরদের ঐক্যমতের মাধ্যমে আলীকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং পরবর্তী ঘটনাও সেখানে অবগত করা হয়, জামালের যুদ্ধে যা কিছু ঘটেছিল এবং এরপর সেই সকল অঞ্চলের লোকেরা একত্রিত হয়ে তার কাছে বায়াত প্রদান করেছেন। এভাবে মুয়াবিয়াকেও বায়াতের জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল। যখন জারির ইবনে আবদুল্লাহ পত্র সহকারে মুয়াবিয়ার কাছে পৌঁছালেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শামের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডেকে শুরা করলেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাকেও ডেকে আনলেন। কিন্তু শামবাসীরা পূর্বের সিদ্ধান্তের উপরে অটল থাকলেন, তারা বায়াত প্রদান করতে অস্বীকৃতি জানালেন এবং তারা বললেন, যতক্ষণ পর্যন্ত না ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা হচ্ছে অথবা তাদেরকে শামবাসীদের কাছে হস্তান্তর করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বায়াত বিলম্বিত রাখবেন। আর যদি আলী তাদের উপর শাস্তি কার্যকর না করেন কিংবা হত্যাকারীদেরকে প্রত্যর্পণ না করেন, অর্থাৎ শামবাসীদের কাছে ফেরত না দেন, তাহলে তারা বায়াত প্রদান করবেন না, এমনকি এই সিদ্ধান্তের উপর তাদের শেষ ব্যক্তি পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এভাবে জারির ইবনে আবদুল্লাহ তার সেই মিশনে ব্যর্থ হয়ে আবার আলীর কাছে ফেরত আসলেন। সেই অবস্থায় ফিতনাবাজদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি আল আশতার আন নাখাবি সে বিশিষ্ট সাহাবী জারির ইবনে আবদুল্লাহকে ভীষণভাবে অপমান করল এবং অসৌজন্যমূলক আচরণ করল। সে বলছিল, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে আগেই তার ব্যাপারে সতর্ক করেছিলাম, আপনি যদি তাকে না পাঠিয়ে আমাকে পাঠাতেন তাহলে আমি অবশ্যই তার কাছ থেকে বায়াত নিয়ে আসতে পারতাম। জারির ইবনে আবদুল্লাহ এ ধরনের অসৌজন্যমূলক এবং কর্কশ আচরণে খুবই মর্মাহত হলেন। তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি। তিনি আল আশতারকে বললেন, তুমি যদি সেখানে যেতে তাহলে তারা সরাসরি তোমাকে হত্যা করত ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য। এভাবে সেখানে তাদের মধ্যে একটি মনোমালিন্য সৃষ্টি হলো এবং জারির ইবনে আবদুল্লাহ তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি মনক্ষুণ্ণ হয়ে মুয়াবিয়ার কাছে পত্র পাঠিয়ে জানালেন এদিকে ঘটনা কী ঘটেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাবি চিঠিতে তাকে শামে চলে আসার জন্য আহ্বান জানালেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি আল আশতার আন নাখাবি সে আলীর বাহিনী থেকে একজন সাহাবিকে তার দুর্ব্যবহারের মাধ্যমে বিচ্ছিন্ন করে দিল। অথচ জারির ইবনে আবদুল্লাহ তিনি ছিলেন আলীর গভর্নরদের অন্যতম এবং বাজিলা গোত্রের প্রধান ব্যক্তি। আল আশতার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল, অথচ আমরা হাদিস থেকে দেখতে পাই জারির ইবনে আবদুল্লাহ তিনি বলেছেন, আমার ইসলাম গ্রহণের দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমাকে তার ঘরে প্রবেশে বাধা প্রদান করেননি এবং যখনই তিনি আমার দিকে তাকিয়েছেন হাসি মুখে তাকিয়েছেন। এরপর তিনি আরও একটি ঘটনা স্মরণ করে বলছেন যে, আমি একদিন আল্লাহ রাসূলের নিকট অভিযোগ করলাম যে আমি ঘোড়ার পিঠের উপরে স্থির হয়ে বসে থাকতে পারি না। তখন তিনি তার হাত দিয়ে আমার বুকে মৃদু আঘাত করে বলেছেন, হে আল্লাহ, আপনি তাকে স্থির রাখুন, অর্থাৎ ঘোড়ার পিঠের উপর স্থির রাখুন এবং তাকে হেদায়েতকারী ও হেদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি জুমার দিনে খুতবা প্রদান করছিলেন। খুতবার এক পর্যায়ে মসজিদের দরজার দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এই দরজা দিয়ে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন এবং তিনি ইয়েমেনবাসীদের সর্বোত্তম ব্যক্তিদের অন্যতম। তখন কোন ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করেন সেটা দেখার জন্য সবাই সেদিকে ঘুরে তাকালেন এবং তাকিয়ে দেখলেন সেই মুহূর্তে জারির ইবনে আবদুল্লাহ তিনি সেই দরজায় প্রবেশ করছিলেন। এই বিশিষ্ট সাহাবিকে আলী প্রতিনিধি হিসেবে মুয়াবিয়ার কাছে পাঠিয়েছিলেন বায়াত গ্রহণের জন্য। কিন্তু শামবাসী যখন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তারা বায়াত প্রদান করবেন না যতক্ষণ না ওসমানের রক্তের বদলা নেওয়া হচ্ছে অথবা ফিতনাবাজদেরকে শামবাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় আলী বাহিনী নিয়ে সরাসরি শামে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং যুদ্ধের মাধ্যমে বা তাদেরকে বাধ্য করে জোরপূর্বক বায়াত গ্রহণ করা এবং শামের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং এই সময়কাল হচ্ছে 36 হিজরি শেষের দিকের ঘটনা। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, খলিফা হিসেবে আলীর বায়াত গ্রহণ এবং দ্বিতীয় সাবাই ফিতনা অর্থাৎ জামালের যুদ্ধের মধ্যে সময়কালের ব্যবধান ছিল 5 মাস 21 দিন। জামালের যুদ্ধের এক মাস আগে আলী কুফাতে প্রবেশ করেছিলেন এবং কুফায় প্রবেশের ছয় মাস পর তিনি সিফিনের জন্য রওনা হয়ে গিয়েছিলেন। আলী যখন কুফাতে প্রবেশ করলেন, তিনি খিলাফতের রাজধানী মদিনা থেকে সরিয়ে কুফাতে নিয়ে এসেছিলেন, এবং যতদিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন এবং এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, সেই সময়কাল পর্যন্ত কুফা ইসলামী খিলাফতের রাজধানী ছিল। পরবর্তীতে এটা দামাস্কাসে স্থানান্তরিত হয়ে যায়। আলী যখন কুফাতে আসলেন, তখন মাদায়েনের সেই শ্বেত প্রাসাদ যেখানে কিসরা থাকতো সেখানে থাকতে তিনি অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, এখানে আমি থাকতে রাজি নই, ওমর ইবনে খাত্তাব তিনি এই স্থানকে পছন্দ করতেন না, আমিও এটাকে অপছন্দ করছি। তিনি রাহাবা নামক স্থানে থাকলেন এবং সেখানকার বড় মসজিদে দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তাদেরকে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধে উৎসাহিত করলেন। এরপর তিনি কুফা, হামাদান এবং আজারবাইজান এ সকল এলাকা থেকে বায়াত গ্রহণ করলেন। এবং এর পরের ঘটনা ছিল সাহাবি জারির ইবনে আবদুল্লাহকে মুয়াবিয়ার কাছে প্রেরণ করা, এবং যখন তিনি সেই মিশনে ব্যর্থ হয়ে ফেরত আসলেন তখন আলী সিফিনের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। আলী কুফার দুই মাইল বাইরে শিবির স্থাপন করলেন আর নাখলা নামক স্থানে লোকেরা চতুর্দিক থেকে এসে জড়ো হলো এবং আলী বাহিনী একত্রিত করার পর রওনা হয়ে গেলেন। ফোরাত অতিক্রম করে তিনি সিফিনের নিকটবর্তী স্থানে চলে আসলেন। ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও এই সংবাদ লাভ করলেন যে ইরাকি বাহিনী তারা লোক জড়ো করেছে এবং যুদ্ধের জন্য আসছে। সেই অবস্থায় তিনি শামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুরা করলেন, পরামর্শ করলেন। তারা সিদ্ধান্ত প্রদান করলেন যে আমরা ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যুদ্ধ করতে থাকব। আলীর বাহিনী যতক্ষণে সিফিনে পৌঁছেছিলেন ততক্ষণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যেই সেখানে যুদ্ধের বাহিনীর শিবির স্থাপন করে ফেলেছেন এবং পানির নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছিলেন। আলীর বাহিনী সেখানে পৌঁছে শিবির স্থাপন করার জন্য প্রয়োজনীয় উপযুক্ত স্থান পাচ্ছিলেন না। তারা যে স্থানটি পেয়েছিলেন সেটা ছিল একটি পাথুরে অঞ্চল। পানির নিয়ন্ত্রণ ছিল মুয়াবিয়ার বাহিনীর দখলে এবং তারা পানির কাছে পৌঁছাতে পারছিলেন না। সেই অবস্থায় লোকেরা আলীর কাছে এসে অভিযোগ করলে আলী রাদিয়াল্লাহু আনহু আল আশআস ইবনে কায়েসকে 2000 যোদ্ধা সহকারে পাঠালেন এবং এভাবে সেখানকার পানির দখল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, পানির দখল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দুই বাহিনীর মধ্যে প্রথম সংঘাত সংঘটিত হয়। আশআসের বাহিনী সেই সংঘাতে বিজয়ী হলেন এবং তারা পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন, এবং এটাই ছিল সেখানকার দুই বাহিনীর মধ্যে প্রথম সংঘাতের সূচনা। এবং এই সময়কাল হচ্ছে 36 হিজরির জিলহজ মাসের ঘটনা। জিলহজ মাসের পুরো সময় ধরেই উভয় বাহিনীর মধ্যে ছোটোখাটো সংঘাত চলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার পক্ষ থেকে কখনও এক প্লাটুন সৈন্য পাঠিয়েছেন, আবার ওদিক থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও এক প্লাটুন সৈন্য পাঠিয়েছেন। এভাবে উভয় পক্ষেই ছোটোখাটো সংঘাত চলেছে কিন্তু কেউই চূড়ান্ত বিজয় লাভ করেনি। যুদ্ধ শেষ হতো, উভয় বাহিনী নিজেদের দলের কাছে ফেরত আসত। এভাবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে পুরো জিলহজ মাস ধরে এভাবে প্রায় 90টিরও বেশি সংঘাত সংঘটিত হয়েছে। জিলহজের পর যখন মহরম মাস শুরু হলো সেই অবস্থায় উভয় বাহিনী যুদ্ধের কারণে চূড়ান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ছিলেন এবং তাদের মধ্যে যুদ্ধের আগ্রহ কমে আসছিল। সেই অবস্থায় পুরো মহরম মাস ধরে দুই পক্ষের মধ্যে পত্র বিনিময় ঘটেছে এবং তারা মুসলিমদের রক্তপাত এবং জানের ক্ষতি এগুলো না ঘটিয়ে মীমাংসা করতে আগ্রহী ছিলেন, কিন্তু সেখানে কোনো কার্যকর সমাধান আসেনি। এভাবে মহরম মাস শেষ হয়ে সফর মাস শুরু হলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহিনীকে উদ্বুদ্ধ করলেন এবং তারা যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত ফয়সলা অর্জন করতে যাচ্ছিলেন। ওদিকে শামের বাহিনী তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে তারা এই বিষয়ের একটি সিদ্ধান্ত অর্জন করতে যাচ্ছিল, এবং সেটাই ছিল সিফিনের যুদ্ধের প্রধান রক্তক্ষয়ী সংঘাত। এবং ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে যুদ্ধের সেই পর্যায়টি 3 দিন, 5 দিন কিংবা কেউ কেউ বলেছেন যে 7 দিন পর্যন্ত কার্যকর ছিল। অধিকাংশ বর্ণনায় সেটাকে 3 দিনের একটি যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। এভাবে সিফিনের যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী কার্যকর হয়ে যায়। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না দুইটি দল পরস্পর একই দাবির ভিত্তিতে লড়াই করবে। দুইটি দল লড়াই করবে অথচ তাদের দাবি হবে অভিন্ন বা একই, দা ওয়াহুমা ওয়াহিদ। এক্ষেত্রে লড়াইরত দুইটি দল উভয়ই ছিল মুসলিম, যে কারণে বিশিষ্ট সাহাবায়ে কেরামদের অনেকেই এই বিষয়কে একটি ফিতনা, এই সংঘাতকে একটি ফিতনা হিসেবে চিহ্নিত করে সেখানে অংশগ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রেখেছিলেন। মুহাম্মদ ইবনে সিরিনের বর্ণনা এসেছে, যখন মক্কা বিজয় করা হয়েছিল সেই অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, কিন্তু সেই ফিতনার সময়ে তাদের মধ্য থেকে 100 জনও সেখানে উপস্থিত ছিলেন না, বরং উপস্থিত ব্যক্তিদের সংখ্যা 30 জন পর্যন্ত পৌঁছায়নি। সিফিনের যুদ্ধ যখন চূড়ান্ত আকার ধারণ করল, তখন আলী এবং মুয়াবিয়া উভয় বাহিনীর জন্যই একটি অস্বস্তির কারণ ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতি। বিশেষ করে শামবাসীদের জন্য অর্থাৎ মুয়াবিয়ার সেনাবাহিনীর জন্য আলীর বাহিনীতে আম্মারের উপস্থিতি একটি দুশ্চিন্তার কারণ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আম্মার বিদ্রোহী দলের হাতে নিহত হবে, বাগি বা বিদ্রোহী দলের হাতে আম্মার নিহত হবেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও এ বিষয়টি জানতেন এবং এই বিষয়ে বিশুদ্ধ বর্ণনা এসেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করে বলেছেন যে যখন মসজিদে নববী নির্মাণ করা হচ্ছিল, আমরা সকলেই একটি করে ইট বহন করছিলাম, কিন্তু আম্মার দুইটি করে ইট বহন করছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, তখন তার চেহারা থেকে ধুলোবালি মুছে দিলেন এবং বললেন, ওয়াইহা আম্মার, আম্মার তোমার জন্য আফসোস, তাকতুলুহুল ফিয়াতুল বাগি, সে নিহত হবে বিদ্রোহী দলের হাতে। আম্মার ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান্নার, আম্মার তাদেরকে ডাকবে আল্লাহর দিকে এবং তারা তাকে ডাকবে নার বা জাহান্নামের দিকে। এই হাদিসের ব্যাখ্যার দিকে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা দেখে নিচ্ছি আম্মার রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা প্রসঙ্গে। যখন বৃহস্পতিবার দিন সূর্য অস্ত গেল, আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি দুধ পান করতে চাইলেন। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়েছেন দুনিয়াতে তোমার শেষ পানীয় যা তুমি পান করবে সেটা হচ্ছে দুধ। এরপর আম্মার যুদ্ধের পতাকা সহকারে সামনের দিকে এগিয়ে গেলেন এবং তার সাথে ছিলেন হিশাম ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস আল জুহরি, এবং তারা উভয়েই সেখানে শাহাদাত বরণ করলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সেই হাদিসটি সকলের কাছেই সুপরিচিত ছিল এবং আম্মার যখন সেখানে শাহাদাত বরণ করলেন, এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আম্মার রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মাধ্যমে সিফিনের যুদ্ধ একটি চূড়ান্ত আকার ধারণ করল, কারণ আলীর বাহিনীর লোকজন তারা বুঝতে পারলেন সুস্পষ্টভাবে যে তারা হকের উপরে রয়েছেন এবং মুয়াবিয়ার বাহিনী তারা হচ্ছে বিদ্রোহী বা বাগি দল, এবং এই বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যেই আলাপ আলোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে একটি বর্ণনায় আমরা দেখতে পাই আবু আব্দুর রহমান আস সুলামি তিনি যখন শামবাসীদের তাঁবুতে প্রবেশ করলেন এবং সেখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পেলেন, তারা হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস এবং আমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। তারা একটি পানির উৎস থেকে পানি পান করছিলেন এবং সেটাই ছিল উভয় বাহিনীর জন্য একমাত্র পানির উৎস। তারা আম্মারের শাহাদাতের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। আমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ তিনি তার পিতাকে বলছিলেন, আমাদের হাতে এই ব্যক্তি নিহত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন আম্মার নিহত হবে বিদ্রোহী দলের হাতে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়াকে বললেন, আমাদের হাতে এই ব্যক্তি নিহত হয়েছে যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আম্মার বিদ্রোহী দলের হাতে নিহত হবে। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, চুপ করো, আল্লাহর কসম, তোমরা অস্থিরতা করছো, আমরা কি তাকে হত্যা করেছি? বরং যারা তাকে যুদ্ধে নিয়ে এসেছে তারাই তাকে হত্যা করেছে। এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসটিকে একটি ভিন্ন ব্যাখ্যা প্রদান করলেন, যদিও তার এই ব্যাখ্যা সঠিক ছিল না। আরেকটি বর্ণনা এসেছে আমর ইবনে আসের পুত্র আবদুল্লাহ যখন তার পিতার কাছে আম্মারের শাহাদাতের ঘটনা নিয়ে অভিযোগ পেশ করছিলেন এবং স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে আম্মার বিদ্রোহী দলের হাতে নিহত হবে, তখন মুয়াবিয়া আবদুল্লাহকে বলছিলেন, তাহলে তুমি কেন আমাদের সঙ্গে যোগদান করেছ? তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বললেন, একদিন আমার পিতা আমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ পেশ করেছিলেন এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, যতদিন পর্যন্ত তোমার পিতা জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তুমি তার আনুগত্য করে যাবে এবং কখনও তার অবাধ্যতা করবে না, এ কারণেই আমি আপনাদের সঙ্গে যোগদান করেছি কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করিনি। এখানে এই বর্ণনা থেকে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি সত্য বলার ক্ষেত্রে কোনো আপোষ করেননি এবং আন্তরিক নাসিহত প্রদানেও কোনো কার্পণ্য করেননি। তিনি মুয়াবিয়ার বাহিনীতে থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে স্মরণ করিয়ে দিয়েছেন যে তারাই হচ্ছে বিদ্রোহী দল এবং তারাই ভুলের উপর রয়েছে, কারণ তাদের হাতেই আম্মার শাহাদাত বরণ করেছেন। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসকে ভিন্নভাবে এবং ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন। মূলত আম্মার রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমেই সিফিনের যুদ্ধ সমাপ্তির দিকে এগিয়ে যায়। আম্মার রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর যুদ্ধ চূড়ান্ত আকার ধারণ করে এবং সেই দিনের সেই যুদ্ধ দিন শেষ হয়ে রাত পর্যন্ত অব্যাহত ছিল। রাত শেষ হয়ে ভোর হওয়া পর্যন্ত, শুক্রবার ভোর পর্যন্ত ক্রমাগত যুদ্ধ চলেছে, যতক্ষণ না উভয় পক্ষ একেবারে চূড়ান্ত এবং ক্লান্ত বিধ্বস্ত হয়ে যুদ্ধের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। ইতিহাসে যুদ্ধের সেই রাতটিকে লাইলাতুল হারির নামে চিহ্নিত করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনা এসেছে, সেই যুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি বর্ণনা করে বলছেন, আমরা ক্রমাগত 3 দিন এবং 3 রাত ধরে যুদ্ধ করছিলাম যতক্ষণ না বর্শাগুলো ভেঙে গেল এবং তীর ফুরিয়ে আসলো। এরপর আমরা তরবারি ব্যবহার করতে শুরু করলাম। আমরা মধ্যরাত পর্যন্ত যুদ্ধ করছিলাম। এক পর্যায়ে যুদ্ধে হাতাহাতি শুরু হয়ে গেল। আমাদের তরবারিগুলো ভেঙে গেল, বেঁকে গেল এবং সেগুলো যেন শিকলে পরিণত হলো। সেই লোহার টুকরোগুলো দিয়ে আমরা একে অপরের উপর আঘাত করে যাচ্ছিলাম এবং সেই রাতে ক্রন্দন এবং চিৎকার ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না, যে কারণে সেই রাতকে ইতিহাসে চিহ্নিত করা হয়েছে লাইলাতুল হারির নামে। এরপর আমরা একে অপরের উপর পাথর নিক্ষেপ করছিলাম, ধুলো নিক্ষেপ করছিলাম এবং সরাসরি হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে শুক্রবারের সকাল চলে আসলো। সূর্য উঠল, কিন্তু যুদ্ধের ময়দানে ধুলোবালির কারণে ভোরকে ভোর বলে বোঝা যাচ্ছিল না। যুদ্ধের পতাকা এবং ব্যানারগুলো পড়ে গেল, উভয় বাহিনী চূড়ান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেল, এমনকি আমাদের গলাগুলো শুকিয়ে গেল। এবং এভাবে কয়েকদিন ক্রমাগত যুদ্ধের পর, বিশেষ করে আম্মার রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর, লাইলাতুল হারিরের পর, উভয় বাহিনী নিজেদেরকে চূড়ান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করলেন এবং যুদ্ধের জন্য তারা আর কোনো উৎসাহ উদ্দীপনা বা শক্তি খুঁজে পাচ্ছিলেন না। এবং সেই অবস্থায় সিফিনের যুদ্ধের আরেকটি পর্যায়ের সূচনা ঘটে এবং সেটি হচ্ছে সালিশ নিযুক্ত করার ঘটনা। শামবাসীরা নিজেদের পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে এবং ইরাকবাসীরা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী থেকে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয় এবং উভয় বাহিনী এই সিদ্ধান্তের উপর একমত হয় যে এই দুইজন বিশিষ্ট সাহাবি তারা আল্লাহর কিতাব অনুসারে, কোরআন অনুসারে যা সিদ্ধান্ত প্রদান করবেন সেটাই আমরা মেনে নেব এবং দুই পক্ষে আর কোনো রক্তপাত বা যুদ্ধ ঘটবে না। এভাবে রক্তপাত ছাড়া আল্লাহর কিতাবের মাধ্যমে আমরা এই বিষয়ের ফয়সালা গ্রহণ করব। এ প্রসঙ্গে উল্লেখ্য, সালিশ নিযুক্ত করার ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঐতিহাসিক বর্ণনাটি রয়েছে সেটি এসেছে রাফিদি শিয়া বর্ণনাকারী আবু মিখনাফের মাধ্যমে এবং এই বর্ণনাকারীর বর্ণনাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। রাফিদি শিয়া বর্ণনাকারী আবু মিখনাফের সেই বর্ণনা থেকে দেখা যায় যে বিশিষ্ট সাহাবি আবু মুসা আল আশারি এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক আপত্তিকর বর্ণনা সেখানে যুক্ত করা রয়েছে, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। কাজেই আমরা শুধুমাত্র মূল ঘটনার উপর সীমাবদ্ধ থাকছি। উভয় বাহিনী থেকে দুইজন সালিশ নিযুক্ত করা হয়েছিল এবং উভয় বাহিনী এই বিষয়ের উপর একমত হয়েছিলেন যে আল্লাহর কিতাব অনুসারে সেখানে ফয়সলা করা হবে এবং এভাবে সিফিনের যুদ্ধের যুদ্ধবিরতি ঘটেছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসের দিকে আমরা ফেরত যাচ্ছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, আম্মার বিদ্রোহী দলের হাতে নিহত হবে, সে তাদেরকে ডাকবে আল্লাহর দিকে এবং তারা তাকে ডাকবে নারের দিকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বুঝিয়েছেন এ প্রসঙ্গে উলামায়ে কেরাম ব্যাখ্যা প্রদান করেছেন এবং তারা বলেছেন, আম্মার তাদেরকে ডাকবেন আল্লাহর দিকে বা জান্নাতের দিকে। এর মাধ্যমে বোঝানো হয়েছে আম্মার তাদেরকে আহ্বান করছেন জান্নাত অর্জনের যে উপায় অর্থাৎ খলিফার আনুগত্যের দিকে। খলিফা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর আনুগত্যের দিকে তিনি তাদেরকে আহ্বান করছেন। আর অপর পক্ষের ক্ষেত্রে বলা হয়েছে তারা ডাকছে আগুনের দিকে বা নারের দিকে। এর মাধ্যমে বোঝানো হয়েছে তারা খলিফার বিরোধিতা এবং বিদ্রোহের দিকে আহ্বান করছেন। তবে এক্ষেত্রে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, ইজতিহাদের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরা ক্ষমাপ্রাপ্ত বা রেহাইপ্রাপ্ত। সুতরাং এক্ষেত্রে শামবাসীদের যে কাজ অর্থাৎ খলিফার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছেন সেই কাজটি মানুষদেরকে আগুনের দিকে পরিচালিত করে সেটিকে সাধারণভাবে বোঝানো হয়েছে, কিন্তু এই কথার অর্থ নয় যে তারা সকলেই জাহান্নামী। বরং সেখানে অংশগ্রহণকারী উভয় বাহিনী উভয়ে ছিলেন মুমিনদের দুইটি দল। এবং আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফা আসলিহু বাইনাহুমা, আর যদি মুমিনদের মধ্যে দুইটি দল পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তখন তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দেবে বা সংশোধন করে দেবে। এ বিষয়ে মুসান্নাফি ইবনে আবি শাইবাতে একটি নির্ভরযোগ্য সনদে বর্ণিত বর্ণনায় আমরা দেখতে পাই, ইয়াজিদ ইবনে আল আসাম তিনি বর্ণনা করে বলছেন, যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে সমঝোতা চুক্তি বা যুদ্ধবিরতি হলো তখন আলী নিজের দলের মৃত ব্যক্তিদেরকে দেখতে বের হলেন এবং তাদেরকে দেখে বললেন তারা জান্নাতি। এরপর তিনি মুয়াবিয়ার বাহিনীর মৃত ব্যক্তিদেরকে দেখলেন এবং তাদেরকে দেখে বললেন তারা জান্নাতি। এরপর তিনি বললেন আর আমার এবং মুয়াবিয়ার মধ্যে বিচার করে দেওয়া হবে। সাহাবায়ে কেরামদের সময়ে মুসলিমদের মধ্যে সংঘটিত দুইটি যুদ্ধ হচ্ছে জামালের যুদ্ধ এবং এরপর সিফিনের যুদ্ধ। এই দুইটি যুদ্ধের মধ্যে একটি বড় পার্থক্য হচ্ছে জামালের যুদ্ধ পূর্ব নির্ধারিত ছিল না, সেখানে ফিতনাবাজ ব্যক্তিরা পরস্পরকে উস্কে দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। কিন্তু সিফিনের যুদ্ধ পূর্ব পরিকল্পিত এবং উভয় বাহিনীর প্রস্তুতির মাধ্যমে সংঘটিত হয়েছে। মুসলিমদের মধ্যেও বিভিন্ন কারণে যুদ্ধ সংঘটিত হতে পারে, কিন্তু সেটা কাম্য নয় এবং সেটা স্বাভাবিক নয়। কিন্তু যদি কোনো কারণে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং যুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কেমন আচরণ করতে হবে সেটা জানার কোনো সুযোগ থাকতো না যদি না সিফিনের যুদ্ধ সংঘটিত হতো। সুতরাং সেই দুঃখজনক সংঘাতের মধ্যেও কিছু উপকারিতা রয়েছে, যে কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে প্রতিপক্ষের সঙ্গে আলী কেমন আচরণ করেছেন সেটা যদি আমাদের জানা না থাকতো, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে মুসলিমদের পারস্পরিক যুদ্ধে প্রতিপক্ষের প্রতি কেমন আচরণ করতে হয়। অর্থাৎ যারা বৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে সেই মুসলিম প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন আচরণ করতে হয় সেটা আমাদের জানার কোনো সুযোগ থাকতো না যদি না আলীর আচরণ আমরা জানতে পারতাম। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন সিফিনের যুদ্ধ হচ্ছে মুসলিমদের নিজেদের মধ্যে সংঘটিত তথা আভ্যন্তরীণ যুদ্ধসমূহের মধ্যে প্রধান যুদ্ধ। এই যুদ্ধ এবং যুদ্ধের সংঘর্ষের বর্ণনাগুলো এতই আশ্চর্যজনক যে একজন পাঠক বিশ্বাস করতে পারেন না যে তিনি নিজের চোখের সামনে কী দেখতে পাচ্ছেন। উভয় পক্ষ উভয় বাহিনীর আচরণে তিনি আশ্চর্য হয়ে যান। উভয় পক্ষই যুদ্ধের ময়দানে নিজেদের তরবারি খাপমুক্ত করেছে এবং নিজ নিজ অবস্থানে দৃঢ় পদে অবস্থান করছে এবং নিজেদের অবস্থানকে সঠিক মনে করছে। এই যুদ্ধ এমন কোনো যুদ্ধ ছিল না যেখানে কোনো সেনাপতি জোরপূর্বক সৈন্যদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত করেছিল। বরং এই যুদ্ধের উদ্দেশ্য এবং যেভাবে এটা পরিচালিত হয়েছিল তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আছে এবং এর প্রভাবের দিক থেকেও এটি এক অনন্য যুদ্ধ। উভয় দল উভয় বাহিনী একই উদ্দেশ্যে সেখানে যুদ্ধ করতে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য হচ্ছে ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুইটি দল পরস্পর লড়াই করবে অথচ তাদের দাবি হবে অভিন্ন দা ওয়াহুমা ওয়াহিদ। উভয়ে ওসমানের হত্যাকারীদের উপর ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর করতে চেয়েছিলেন। এক্ষেত্রে আলীর সিদ্ধান্ত ছিল প্রথমে সকলের কাছ থেকে বাইয়াত নিয়ে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা, পূর্ণ কর্তৃত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এরপর শাস্তি কার্যকর করা। অপরদিকে শামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রথমে শাস্তি কার্যকর করতে হবে, এরপর তারা বাইয়াত প্রদান করবেন। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সেখানে এই যুদ্ধ পরিচালিত হয়নি। ঐতিহাসিক বর্ণনাগুলোতে আরও এসেছে যে যখন যুদ্ধের বিরতি ঘটত সেই অবস্থায় তারা পরস্পরের সঙ্গে পরস্পর মুসলিম ভাইয়ের মতোই আচরণকারী ছিলেন। উভয় বাহিনী একই স্থান থেকে পানি সংগ্রহ করতেন, একত্রে পানি পান করতেন, পানি উত্তোলন করতেন এবং সেখানে কেউ কোনো সংঘাতে লিপ্ত হতেন না। তারা পরস্পরে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন। যখন যুদ্ধবিরতি ঘটত তারা একত্রে একে অন্যের খোঁজ নিতেন, পরস্পরের তাঁবুতে প্রবেশ করতেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। প্রত্যেকেই নিজের অবস্থানকে সঠিক মনে করছিলেন এবং সেই অবস্থানের উপর মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত ছিলেন। যখন যুদ্ধ শুরু হতো তখন ক্লান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধ করতে থাকতেন এবং এরপর তারা চূড়ান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে বিশ্রাম গ্রহণ করতেন, পরস্পর আলাপ আলোচনা করতেন এবং আবার উঠে লড়াই শুরু করতেন। আরেকটি বিষয় হচ্ছে যখন সালাতের সময় হয়ে আসত সেই অবস্থায় উভয় বাহিনী যুদ্ধ থামিয়ে দিতেন যেন তারা সালাত আদায় করতে পারেন। তারা ছিলেন একই দিনের অনুসারী এবং সেই দিন তাদের জীবনের থেকেও প্রিয় ছিল। আরেকটি নির্ভরযোগ্য বর্ণনা এসেছে যখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন তখন উভয় বাহিনী আম্মারের জানাজার সালাতে অংশগ্রহণ করেছিলেন। মুসলিমদের আভ্যন্তরীণ এই যুদ্ধে যুদ্ধবন্দীদের প্রতি সম্মানজনক সদয় আচরণ করা হয়েছিল। আমিরুল মুমিনিন আলী তাদেরকে অপশন দিয়েছিলেন যদি তারা তার কাছে বায়াত প্রদান করে তাহলে সেই যুদ্ধবন্দীদেরকে মুক্তি প্রদান করা হবে, আর যদি কেউ বায়াত প্রদানে অস্বীকৃতি জানায় তাহলে সেই যোদ্ধার অস্ত্র বাজেয়াপ্ত করা হবে, এবং যদি ভবিষ্যতে কখনও লড়াই সে করবে না এই মর্মে ওয়াদা প্রদান করে তাহলে তাকে মুক্তি প্রদান করা হবে, আর যদি সে বায়াত প্রদান না করে এবং লড়াই করার উপরেও অটল থাকে তাহলে তাকে বন্দী রাখা হবে কিন্তু তাকে হত্যা করা হবে না। গত শতাব্দীর একজন ঐতিহাসিক মুহিবুদ্দিন আল খাতিব, যিনি 1969 সালে মৃত্যুবরণ করেছেন, তিনি সিফিনের যুদ্ধ সম্পর্কে বর্ণনা করে বলেছেন এই যুদ্ধ একটি দৃষ্টান্তমূলক যুদ্ধ এবং মানব ইতিহাসে প্রথম নজির যেখানে উভয় বাহিনী নিজেদের সদ্গুণ এবং নীতির উপরে অটল ছিল এবং পারস্পরিক উন্নত আচরণের এমন দৃষ্টান্ত তারা প্রদর্শন করেছে যা দেখে এই একবিংশ শতাব্দীর পশ্চিমা জ্ঞানীগুণী ব্যক্তিরাও আশা করে যে তাদের যুদ্ধেও যদি এই ধরনের নীতিগুলো প্রয়োগ করা হতো। এই কথার মাধ্যমে মুহিবুদ্দিন আল খাতিব সেই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ গত শতাব্দীতে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পশ্চিমা শক্তিগুলো একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, সেই ক্ষেত্রে যুদ্ধবন্দীদের সঙ্গে তাদের যে আচরণ ছিল এর বিপরীতে মুসলিমরা তাদের আভ্যন্তরীণ যুদ্ধে যুদ্ধবন্দীদের সঙ্গে যে উন্নত আচরণ করেছে তিনি সেই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এবং জেনেভা কনভেনশনের দিকে তুলনা করে এই মন্তব্য করেছেন। এরপর তিনি আরও বলেছেন, ইসলামের যুদ্ধনীতির অনেক কিছুই অজানা থাকত যদি এই যুদ্ধ সংঘটিত না হতো। এবারে এই যুদ্ধের আরও কয়েকটি লক্ষণীয় বিষয়ের দিকে আমরা আলোকপাত করতে যাচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে মুসলিমদের পারস্পরিক বিবাদ বা আন্তঃসংঘাত, এটাই হচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান শত্রু বা ক্ষতিকর বিষয়, এবং এটা ইসলামের শত্রুরাও খুব ভালোভাবে জানে। যখন মুসলিমরা সিফিনের যুদ্ধের মাধ্যমে পরস্পরে বিবাদে লিপ্ত হয়েছিলেন, সেই অবস্থায় রোমান শাসক বাইজেন্টাইন শাসক তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন শামের হারানো অঞ্চলগুলো আবার দখল করা যায় কিনা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করে বলছেন, রোমের শাসক মুয়াবিয়ার উপর আক্রমণ করে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের স্বপ্ন দেখছিলেন। যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে সংঘাত চলছিল, সেই অবস্থায় রোমের শাসক বিরাট সৈন্য জমায়েত করল এবং মুসলিম সীমান্ত অভিমুখে রওনা দিল। সেই অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার প্রতি পত্র প্রেরণ করে সাবধানবাণী প্রদান করলেন। তিনি বললেন, আল্লাহর কসম, যদি তুমি তোমার উদ্দেশ্য থেকে বিরত না হও এবং নিজের ভূমিতে ফেরত না যাও, হে অভিশপ্ত ব্যক্তি, তবে তুমি শুনে রাখো, আমি আজকেই আমার চাচাতো ভাই আলীর সাথে বিবাদ মিটিয়ে ফেলব এবং তোমাদের উপর মনোযোগ প্রদান করব এবং এমনভাবে তোমাদেরকে তাড়িয়ে নিয়ে যাব যে এই জমিনের উপর কোনো স্থান অবশিষ্ট থাকবে না, জমিন যতই প্রশস্ত হোক না কেন। মুয়াবিয়ার হুমকির মাধ্যমে রোমের শাসক তার সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় এবং নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে মুসলিমদের আন্তঃসংঘাতের মাধ্যমে শত্রুরা সবসময় মুসলিমদের উপর হামলা পরিচালনা করার সুযোগের অপেক্ষায় থাকে। বর্তমান পৃথিবীর বাস্তবতা সেই কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। শত্রুরা কখনোই মুসলিমদের ক্ষতি করতে পারে না যতক্ষণ না মুসলিমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব এবং বিবাদে লিপ্ত হয়ে যায়। একদিকে নিজেদের এই আন্তঃসংঘাত বিভক্তি বিবাদে লিপ্ত হয়ে পড়া, আরেকদিকে ওয়াহান তথা দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা, কিতালকে অপছন্দ করা এবং দুনিয়া কামাই করার পেছনে ব্যস্ত হয়ে যাওয়া, দুনিয়ার মোহে পড়ে যাওয়া, এই বিষয়গুলি হচ্ছে মুসলিমদের প্রধান শত্রু। দুই নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে মুসলিমদের মধ্যে সেই আন্তঃসংঘাতের কারণে সেই সময় আক্রমণাত্মক জিহাদ বন্ধ হয়ে যায়, যেটা পূর্ববর্তী তিন খলিফার সময়ে পূর্ণ উদ্যমে চালু ছিল। আবু বকরের সময়ে, ওমরের সময়ে এবং ওসমান রাদিয়াল্লাহু সময়ে একের পর এক ভূমি বিজয় হচ্ছিল এবং সেগুলো ইসলামের অধীনে চলে আসছিল। কিন্তু এ সকল ফিতনার কারণে আলী রাদিয়াল্লাহু সময়ে কোনো ধরনের আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যখন তিনি খলিফা হন, সেই অবস্থায় আবারও জিহাদের ধারাবাহিকতা চালু করা হয়। তিন নম্বর বিষয় হচ্ছে ফিতনাবাজদের ভূমিকা, অর্থাৎ যখন মুসলিমদের মধ্যে এ ধরনের দুঃখজনক সংঘাত সৃষ্টি হয়ে যায়, সেই ক্ষেত্রে যারা মুনাফিক এবং ফিতনাবাজ, যারা মুসলিমদের কষ্টের মাধ্যমে নিজেরা আনন্দ অনুভব করে, তারা সুখী হয় এবং খুশি হয়, তারা পুলক অনুভব করে এবং মুসলিমদের কষ্টেই তাদের আনন্দ। আমাদের আজকের পর্বের শেষের অংশে আমরা চলে এসেছি এবং এই অংশের শিরোনাম হচ্ছে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু শামবাসীকে গালমন্দ করতে নিষেধ করে দিলেন। একটি বর্ণনায় এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর মধ্যে থাকা দুইজন ব্যক্তিকে দেখলেন যে প্রকাশ্যে মুয়াবিয়া এবং শামের বাসিন্দাদেরকে গালমন্দ করছে। তিনি তাদেরকে বিরত হতে বললেন, নিষেধ করে দিলেন। তখন দুই ব্যক্তি এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা কি সত্যের উপরে নই এবং তারা কি ভুলের উপরে নয়? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, কাবার রবের কসম। তখন তারা বলল, তাহলে কেন আপনি আমাদেরকে নিষেধ করছেন তাদেরকে গালমন্দ করতে এবং অভিশাপ প্রদান করতে? তখন আলী বললেন, তোমরা গালমন্দকারী লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, এটা আমি চাই না। বরং তোমরা বলো, ইয়া আল্লাহ, আমাদেরকে এবং তাদেরকে রক্তের নিরাপত্তা প্রদান করুন, আমাদেরকে এবং তাদেরকে মিলিয়ে দিন, একত্রিত করে দিন, তাদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন, যেন যারা জানে না তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যায় এবং যারা পথভ্রষ্টতায় ভেসে গেছে তারা যেন নিজেদের একগুঁয়েমি থেকে মুক্ত হতে পারে। এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ্য যে সাহাবায়ে কেরাম কখনোই পরস্পরকে গালমন্দ কিংবা অভিশাপ প্রদান করেননি। ঐতিহাসিক বর্ণনাগুলোতে দেখা যায় যে সকল বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তাদের কেউ একে অন্যকে গালমন্দ করেছেন সেই বর্ণনাগুলো এসেছে আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়া, অর্থাৎ সেই রাফিদিশিয়া বর্ণনাকারীর মাধ্যমে, যার বর্ণনাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়, বরং সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত। সাহাবা একরাম কখনোই পরস্পরকে কোনো ধরনের গালমন্দ বা অভিশাপ প্রদান করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে মুসলিমদেরকে আগেই সাবধান করে গিয়েছেন। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুমিনকে অভিসম্পাত প্রদান করা তাকে হত্যা করার শামিল। তিরমিজির হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তোয়ানি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশু ওয়ালাল বাজি, অর্থাৎ মুমিন ব্যক্তি কখনো কটাক্ষকারী বা উপহাসকারী, অভিসম্পাত প্রদানকারী, অশ্লীলভাষী এবং বাজি বা অপমানকারী হতে পারে না। আরেকটি বিশুদ্ধ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অধিক অভিসম্পাত প্রদান করে তারা কিয়ামতের দিন সুপারিশকারীও হতে পারবে না এবং সাক্ষীও হতে পারবে না। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।